श्री प्रभुपाद की जय। परम पूज्यवाद श्री श्रीमद् भक्तिचार्य चंद्र महाराज की जय। आज हमारे अत्यंत आनंद विषय द्वितीय बार मतलब कक्ष बाजारे गुरु महाराज स्वामी देवराज जी के अर्थी हमारे अत्यंत गर्वित विषय श्री प्रभुपाद अत्यंत प्रिय शिष्य শ্রী শ্রীমৎ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ যে নাকি ছিল প্রভুপাদ আদেশ দিয়েছিলেন আমার গ্রন্থকে তুমি বাংলায় অনুবাদ করো এবং শ্রদ্ধেয় গুরু মহারাজ সেটি এত সুন্দরভাবে করেছেন যার ফলে সমস্ত জগৎবাসী বিশেষ করে বাঙালি গুরু মহারাজের চরণে বিশেষভাবে ঋণী। আজ গুরু মহারাজ এত সুন্দরভাবে প্রভুপাদের এই গ্রন্থগুলি অনুবাদ না করলে হয়তো প্রভুপাদের শিক্ষাটি আমাদের কাছে এত সুন্দরভাবে উপস্থাপিত হত না। তাই কাল পণ্ডিত গদাধর ঠাকুর বলছিলেন, গুরু মহারাজ আপনি যে কাজটি করেছেন তার জন্য জগৎবাসী আপনার কাছে চিরঋণী হয়ে আছে। গুরু মহারাজকে আমরা এখানে আজ পেয়েছি, প্রভুপাদের শিক্ষা প্রভুপাদের প্রিয় ভক্তের মুখে শোনার আমাদের সৌভাগ্য হবে। গতবার এখানে আমরা মহাভারতের উপর সেমিনার শুনেছি, গুরু মহারাজের বিশেষ অবদান ছিল প্রভুপাদের জীবনী অবলম্বনে ধারাবাহিক যে টিভি সিরিয়াল আপনারা অনেকে দেখেছেন, একজন সন্ন্যাসী হয়ে পরিচালনা নির্দেশনা অর্থসন্ধ সবকিছু করা কতকে দৃঢ় কাজ গুরু মহারাজ সেটি করে জগৎবাসীকে দেখিয়েছেন। আপনারা জানেন উজ্জয়িনীতে সুন্দর একটি মন্দির গুরু মহারাজের একক প্রচেষ্টায় সমগ্র বিশ্বে গুরু মহারাজ ছিল প্রভুপাদের বাণী প্রচার করার জন্য প্রায় 70 বছর বয়সে এভাবে তিনি অক্লান্ত পরিশ্রম করে চলছেন। তার জন্মই বাংলাদেশে, সেই জন্য যদিও তিনি বাংলাদেশে এত সময় দিতে পারেন না, কিন্তু বাংলাদেশ বাংলাদেশি ভক্তদের প্রতি গুরু মহারাজের বিশেষ করে না, হয়তো ব্যক্তিগত সময় দিতে পারেন না, কিন্তু তার ভক্ত বাংলাদেশি ভক্তদের প্রতি গুরু মহারাজের বিশেষ করে না সেটা আমরা আর গুরু মহারাজের আচরণ কথাবার্তা সবসময় আমরা উপলব্ধি করতে পারি। গুরু মহারাজ এখানে 3 দিন থাকছেন, সকাল 4:30 থেকে 12:30 এবং বিকাল 4:00 থেকে 6:00 গুরু মহারাজের প্রবচন দেবেন। আপনারা সেগুলি সব আত্মস্থ করার চেষ্টা করবেন এবং একটি অনুরোধ করবো, আপনাদের যাদেরকে মোবাইল আছে সেগুলি হয় সুইচ অফ, সাইলেন্ট না ভাইব্রেশনে রাখুন। যদি আপনারা মনে করেন ভাইব্রেশনে আছে, তবু একবার হাতে খুলি নিয়ে দেখুন ঠিক আছে কিনা, কেন ক্লাসের সময় এটা বাজলে একটা বৃষ্টি করতে দেখা যায়। তো আমরা গুরু মহারাজ এত কষ্ট করে আমাদের জন্য এসেছেন, তাকে স্বাগত জানানোর জন্য আমরা সবাই তিনবার হরিবল বলে পরপূজ্য গুরু মহারাজকে আমরা স্বাগত জানাবো। হরি হরি হরি। আমি সব ভক্তদের তরফ থেকে পরমানন্দ গুরু মহারাজকে আমি অনুরোধ করছি, আমাদের জীবনকে সার্থক করবেন। শ্রী শ্রীমৎ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ কি গৌরানন্দে। গুরু মহারাজের অত্যন্ত প্রিয় বাণী, গুরু মহারাজ খুব ভালোবাসেন এবং উনি যদি যে কোনো আদেশ মানে অনুরোধ যাই কারণ গুরু গুরু মহারাজের না বলার ক্ষমতা নেই, প্রভুকে আমি অনুরোধ করছি গুরু মহারাজকে মাল্য দানে ভূষিত করুন। স্বাগত প্রবচন দেওয়া হরে কৃষ্ণ
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত ভারত সেবা শ্রী গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আজকে আমাদের সৌভাগ্যের দিন, মহারাজ কৃপা করে আমাদের মাঝে উপস্থিত আছেন এবং কিছুক্ষণ আগে প্রভু সুন্দরভাবে বলেছেন যে মহারাজের আবির্ভাব স্থান এই বাংলাদেশ, এবং বাংলাদেশে মহারাজ বাংলাদেশের মহারাজ খুব ভালোবাসেন, বাংলাদেশের সব ভক্তদেরকে মহারাজ খুব ভালোবাসেন, এবং আমি মনে করি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। কারণ আমি চেষ্টা করি সব সবার সঙ্গে সব নিয়মের কাজ জন্যে, তা মহারাজ আমাকে সবসময় বলেন যে তুমি সবার সঙ্গে মিলেমিশে থাকবে এবং সবাইকে আপন করে নেবে, তাই আমি চেষ্টা করি সবার সঙ্গে মিলেমিশে থাকার জন্য। আর মহারাজের যে অবদান আপনারা সবাই জানেন, অনেকে হয়তো জানেন না, মহারাজ যদি এই বাংলা ভাষায় পৌপদের গ্রন্থ রচনা না করতেন তাহলে আমরা সহজে কেউ ভক্ত হতে পারতাম না। এবং আমি স্বাগত বক্তব্য জানাবো কি, আমি মহারাজকেও আপনাদের সবার সামনে অনুরোধ করব, মহারাজ যেন বাংলাদেশের জীবিতি হন, মহারাজ এটা যদি ন্যাশনাল কমিটি মিটিং এ আমরা বলেছি এবং আমাদের ন্যাশনাল কমিটি মিটিং এ সবাই এটা অনুমোদন দিয়েছেন এবং ওটা বলেছেন যে অনুমোদন না, এটা মহারাজের কাছে আমাদের আবেদন যে মহারাজ আগে জীবিত ছিলেন, এখনো কিন্তু মহারাজ আমাদের জীবিত থাকে, ওরা কেউ কিন্তু বাংলাদেশের না হন, এটা অনুরোধ করেছেন। এখানে আমি আপনাদের সবার সামনে মহারাজ চরণে আমি বিনতি করি, মহারাজ যদি নিজে ইচ্ছা করে এই জীবিত পথটা গ্রহণ করেন। আজকে এই মহাপুরুষ উপরে সেমিনার, এটা আপনারা সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং আপনারা জীবনে লাগাত প্রয়োগ করার চেষ্টা করবেন। এবং আমি মহারাজকে অনুরোধ করব, মহারাজ যেন প্রত্যেক বছর কমপক্ষে একবার এরকম সেমিনার করেন এবং আরো কমপক্ষে তিনবার, একবার সেমিনার আর তিনবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় উদ্বোধন করেন, তাহলে আমাদের বাংলাদেশে ভক্ত সংখ্যা দিন দিন অনেক বৃদ্ধি পাবে, কারণ আরো বাংলাদেশ অনেক ভক্ত বৃদ্ধি পাবে। এবং মহারাজের আমার একটা অনুরোধ, মহারাজ বাংলাদেশে কমপক্ষে তিনবার আসবেন এবং এই একবার সেমিনার, সেটা কক্সবাজার হোক, উন্ডরের ধাম হোক, রূপসনাথ ধাম হোক, যেখানে মহারাজ ভালোবাসেন সেখানে আমরা করব, এটা আমরা সবার কাছে আপনারা মনে হয় সবাই একমত আছেন, কারণ বছরের কমপক্ষে। আর মহারাজকে অনুরোধ করব উনি যেন সেই খবর করি আমাদেরকে কৃষ্ণ ভক্তি সেটা আমরা উন্নতি লাভ করতে পারি, সেই আবেদন দেখে আমি মা স্বাগত বসছি।
শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং ত্বং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপদং সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী শরণমানি হরিপ্রিয়ে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচার গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ। আমি অনুষ্ঠান শুরু হওয়ার আগে এই যে সম্মেলন হচ্ছে তার একটা নিয়ম সম্বন্ধে আমি বলব এবং আমি আশা করব আপনারা সকলে সেই নিয়মগুলো পালন করবেন। একটা ইয়ে হচ্ছে আমাদের ক্লাস কটায় শুরু হবে? সাড়ে দশটায়। সকলে যেন সাড়ে দশটার মধ্যে এখানে আপনারা পৌঁছে যান, কেননা দশটা পঁয়ত্রিশে আমরা দরজা বন্ধ করব। যারা পরিচালক মন্ডলী আছে তাদের তারা যেন মনে রাখে দশটা পঁয়ত্রিশে এই দুটো দরজাই বন্ধ হয়ে যাবে, অর্থাৎ দশটা পঁয়ত্রিশের পরে যারা আসবে তারা দেখতে পারে। ঠিক আছে, এটা তোমরা সকলে সমর্থন করছো? যারা যারা সমর্থন করছে হাত তোলো, যারা সত্যি সত্যি সমর্থন করছে তারা দু হাত তোলো। তুমি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এটা প্রথম নিয়ম। কেউ লিখে রাখছ? বিমল প্রসাদ এগুলো নোট করে রাখ এই নিয়মগুলো। দ্বিতীয় নিয়ম হচ্ছে তারা রেজিস্ট্রি করে আসেন, নাম দিয়ে আসেন। আচ্ছা, ব্রহ্মচারী যেন কাজ পাশ দিয়ে দিই, ওরা হয়তো রেজিস্ট্রি করেন। যারা ব্রহ্মচারী তারা তাদেরকে পাশ দিয়ে দিই। আর তৃতীয় নিয়মটা হচ্ছে যে হলে আপনারা ছোট বাচ্চাদের নিয়ে আসবেন। এটা ক্লাস হচ্ছে তো, আমরা যখন স্কুলে কলেজে পড়তে যাই তখন মাকে কি বাচ্চাদের নিয়ে যেতে না হয়? হ্যাঁ, এখানে একটা ক্লাস হচ্ছে, বুঝলেন? একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, সুতরাং বাচ্চাদের অন্য একটা ব্যবস্থা করার ব্যবস্থা করছে। যারা যদি হয়তো অনেকে বাচ্চা নিয়ে এসেছে তাদের বাচ্চাদের দেখার যাতে ব্যবস্থা থাকে সেরকম ব্যবস্থা, সেটাও যাতে মায়েরা হয়েছে ব্যবস্থা করতে পারবে। তাহলে এই তিনটে নিয়ম আমি ইয়ে করছি। দশটা পঁয়ত্রিশে দরজা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ দশটা পঁয়ত্রিশের পরে যারা আসবে তারা তাদের তারা ঢুকতে পারবে। কেন ক্লাস শুরু হচ্ছে? ক্লাস ক্লাসের প্রথম দিকে যে কথাগুলো বলা হলো সেগুলি যদি আমরা না বুঝতে পারি না শুনতে পারি তাহলে পরবর্তী বিষয়টা আমরা বুঝতে পারবো পারবো না। হ্যাঁ, আমি দেখছি এখন 11:05 মানে 10:55 তবুও লোকেরা আসবে। এটাকে একটু গুরুত্বপূর্ণ ভাবে নিতে হবে, যারা বিশেষ করে যারা দ্বিতীয় এটা হচ্ছে যে যারা রেজিস্ট্রি করেছে তারাই কেবল হলে প্রবেশ ঢোকার প্রবেশাধিকার পাবে, তারপরে যে জায়গাটাকে অন্যরা ঢুকতে পারবে। রেজিস্ট্রি করে যারা আসেনি তারা তাদের পাশ দ্বারা পাশ ছাপাতে পারবে। আজান লম্বিত ভুজ অনকাবগত সংকীর্ণ তদৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দৃঢ়বর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণা কেটি শ্রীল বৃন্দাবনদাস ঠাকুর যিনি চৈতন্য ভাগবতের রচয়িতা যাকে বলা হচ্ছে চৈতন্য লীলার ব্যাসদেব, অর্থাৎ ব্যাসদেবই চৈতন্য মহাপ্রভুর লীলায় শ্রীল বৃন্দাবনদাস ঠাকুর রূপে অবতীর্ণ হয়েছে। চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবনদাস, শ্রীল বৃন্দাবনদাস ঠাকুর চৈতন্য ভাগবত রচনা করেছেন। কৃষ্ণের লীলা নিয়ে হচ্ছে শ্রীমদ ভাগবত, আর শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা নিয়ে শ্রী চৈতন্য ভাগবত। এই চৈতন্য ভাগবতের শুরুতে শ্রীল বৃন্দাবনদাস ঠাকুরই বন্দনা করেছেন। আজাল লম্বিত ভুজৌ কনকাবদাত, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন বর্ণনা দ্বিবচন, সংস্কৃততে এক বচন, দ্বিবচন এবং বহু বচন, এই তিনটি বচন নয়, অর্থাৎ একজন, দুজন এবং তিনজন। সেই দুজনকে ইঙ্গিত করছেন, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু। আজানু লম্বিত পুজো, তাদের বাহুযুগ, তাদের হাত দুটি জানু পর্যন্ত বিস্তৃত। কনকাবদাত, তাদের দুজনেরই অঙ্গকান্তি কাঁচা সোনার মতো, কাঁচা সোনার মতো তাদের গায়ে। কনকাবদাত সংকীর্তনাঙ্ক পিতর, তারা দুজনেই সংকীর্তন যজ্ঞের পিতা, সংকীর্তনের পিতা। সংকীর্তনাঙ্ক পিতর কমলায়তাক্ষ, তাদের চোখ দুটি প্রস্ফুটিত পদ্মফুলের মতো বিকশিত বিস্তৃত। আজ কমলায়তাক্ষ বিশ্বম্ভর, তারা দুজনেই জগৎকে ধারণ করে আসেন, বিশ্বকে ভরণ পোষণ করছেন। বিশ্বম্ভর দ্বিজ বর, তারা ব্রাহ্মণ শ্রেষ্ঠ, সমস্ত ব্রাহ্মণদের মধ্যে তারা দুজনই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। বিশ্বম্ভর দ্বিজ বর যুগধর্ম পাল, তারা যুগধর্ম পালন করছেন। সেই যুগধর্মের পালক তারা, সেই যুগধর্মটি কি? সেই যুগধর্মটি হচ্ছে সংকীর্তন যুগ, কলিযুগের ধর্ম হরি নাম সংকীর্তন। যুগধর্ম পালক বন্দে জগৎ প্রিয় কর, সেই যে সমস্ত জগতের প্রিয় সম্পাদনকারী শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, আমি তাদের বন্দনা করি। তারা হচ্ছেন করুণা ও তার করুণার অবতার। এই চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর বন্দনা করে ছিল বৃন্দাবনদাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবত রচনা শুরু। তাই আমরাও মহাপ্রভুর সম্বন্ধে যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় আমরা তাদেরই বন্দনা করে এটি আমরা এই অনুষ্ঠান শুরু করছি। বৃন্দাবনদাস ঠাকুর নিজেই এই শ্লোকটির বাংলা তর্জমা করে তিনি বলছেন, জানু লম্বিত বাহু যুগল কনক পুতলী দেহা অরুণয় অম্বর শোভিত কলেবর উপমহে জানু লম্বিত বাহু যুগল, তাদের বাহু দুটি জানু পর্যন্ত লম্বিত, জানু লম্বিত বাহু যুগল কনক পুতলি দেহা, তাদের শ্রী অঙ্গ কনকের সোনার মতো তাদের গায়ে কনক পুতলি দেহা অরুণয় অম্বর শোভিত কলেবর উপমাদের অরুণ বর্ণ যে সন্ন্যাসী যে রঙের কাপড় সেই সেই কাপড়ে অরুণ বর্ণের কাপড়ে বস্ত্রে তাদের অঙ্গ শোভিত অরুণয় অম্বর শোভিত কলেবর উপমাদের হাস্য বিমল বয়ান কমল পীন হৃদয় সাজে উন্নত গীম সিংহ চিনিয়া উদার বিগ্রহরা হাস্য বিমল অপূর্ব সুন্দর হাসিতে তাদের মুখমণ্ডল উদ্ভাসিত বয়ান কমল হ্যাঁ তাদের বদন মুখমণ্ডল কমলের মতো পদ্মের মতো সুন্দর মুখমণ্ডল মধুর হাসিতে বিমল হাসিতে উদ্ভাসিত পীন হৃদয় সাজে তাদের বক্ষ অত্যন্ত বিস্তৃত উন্নত উন্নত বিম সিংহ জিনিয়া উদার বিগ্রহ সিংহের মতো উন্নত তাদের বিমল কলিযুগের অবতার চৈতন্য নিতায় পাপ পাষণ্য নাহিমান এই কলিযুগের যে অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু তারা পাপি পাষণ্যের বিচার করে না, তারা সকলকেই অকাতরেই সেইভাবে আমরা বইগুলো কিছু বই আমরা ছাপি ছাপানো হয়েছে সেগুলো আপনাদের দেওয়া হবে তখন আর এখানে আলো নেই আচ্ছা দেখি তাহলে একটা কপি হ্যাঁ আচ্ছা মাঝে একটা ইয়ের বাটিয়ে গেছি চরণ নখর উজল শশুধর কনয়া মঞ্জুরি সহে হেরি বিনমণি আপনা নিঃয়ে রূপে তাদের পায়ের নখগুলি যেন কোটি চন্দ্রের কিরণ বিতরণ কনয়া মঞ্জুরি সহে হেরি দিনমণি আর তার দেখে দিনমণি মানে সূর্য আপনা নিছয়ে নিজেকে লুকিয়ে রাখছে রূপে তাদের রূপে সমস্ত জগৎ মহিত রূপে জগমন মহিলাদের রূপে তারা তারা সমস্ত জগৎকে মহিত তাহলে সকলে তোমরা গাইতে পারবে আমি যদি গাই জানু লম্বিত বাহু যুগল কনক পুতলি দেহ অরুণয় অম্বর শোভিত কলেবর উপমাদের অবসর Thank you.
কৃত ভুজং কনকাবদাত সংকীর্তনৈক পিতরো কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম বন্দে জগত প্রিয়কর করুণা নমো মহাবদন্দায় কৃষ্ণ প্রেমায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য
হরে কৃষ্ণ। এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে অবতার সার গোড়া অবতার সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ ভজ ভজ ভাই চৈতন্য নিতায় সুদৃঢ় বিশ্বাস করি বিষয় ছাড়িয়া সেরস মজিয়া মুখে বল করি দেখো হরে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালু দাতা পশু পাখি ঝুড়ে পাষাণ বিদরে শুনি যার চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তাদের দুজনের কথা বলা হচ্ছে। ব্রজেন্দ্র নন্দন যেই সতীসূত হইল সেই বলরাম হইল ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ হলেন শচীনন্দন গৌর আর বলরাম হলেন নিত্যানন্দ। বৃন্দাবন বৃন্দাবনের কৃষ্ণ অবতার নন, তিনি অবতারী। অবতার আর অবতারীর মধ্যে ভেদ কি এই সম্বন্ধে বলা হচ্ছে, যেমন একটা দ্বীপ যখন আরেকটা দ্বীপকে জ্বালিয়ে দেয় তখন সেই দ্বীপটার মধ্যে সেই সমান পরিমাণ আলো থাকে। একই এক দ্বীপ প্রথম দ্বীপটি যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে দ্বীপগুলি জ্বালাচ্ছে যদিও সেই সবগুলি দ্বীপের মধ্যেই সমান আলোক আর তাপ রয়েছে, তবু প্রথম দ্বীপটা হচ্ছে সেই দ্বীপ যে দ্বীপে অন্য দ্বীপগুলিকে জ্বালিয়েছে। ঠিক তেমনি শ্রীকৃষ্ণ হচ্ছে প্রথম দ্বীপ আর অন্য দ্বীপগুলি হচ্ছে তার অবতার। আরেকটি দৃষ্টান্ত এইভাবে দেওয়া যায় যে একটা সূর্য দুটো সূর্য হয়ে গেল, সমান শক্তি সমান একই সূর্য বিস্তার হয়েছে, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, আটটা থেকে ষোলোটা, এইভাবে যদি সূর্য বাড়তে থাকে ঠিক তেমনি ভগবান তার স্ব-অংশ তার পূর্ণ শক্তি নিয়ে তার নিজের পূর্ণ স্বরূপ নিয়ে তিনি নিজেকে যখন বিস্তার করেন তাকে বলা হয় অংশ বা কলা। রামাদি মূর্তিষু কলা নিয়মে নতিষ্ঠানে রাম নৃসিংহ বরাহ পূর্ণ আদি এরা সকলে হচ্ছেন অবতার কলা অংশ বা অংশের অংশ। কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং। শ্রীমদ্ ভাগবতে ভগবানের বিভিন্ন অবতারের বর্ণনা করে বলা হল অবতার হি অসংখ্য, ভগবানের অসংখ্য অবতার, কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, কৃষ্ণ অবতার নন, কৃষ্ণ স্বয়ং ভগবান। সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার এই পৃথিবীতে আসে। এখন প্রশ্ন হচ্ছে ব্রহ্মার একদিনের স্থিতিকাল কতটা, ব্রহ্মার একদিন কত, কতক্ষণে কত বছরে ব্রহ্মার একদিন হয়, তোমরা কে কে জানো ব্রহ্মার একদিন? আচ্ছা হ্যাঁ, ব্রহ্মার একদিন তোমরা অনেকেই জানো, আমরা দেখতে পাচ্ছি, তবু যারা জানে না তাদের জন্য আমি সংক্ষেপে বলছি যে চারটে চতুর্যুগে হয় একটা দিব্য যুগ, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। এই চারটে যুগ নিয়ে একটা দিব্য যুগ, সেই এক হাজার দিব্য যুগে ব্রহ্মার একদিন, সহস্র যোগ যুগ যুগ পর্যন্ত আহুর জয় ব্রহ্মের ব্রহ্মার একদিন হচ্ছে এক হাজার চতুর্যুগ। আচ্ছা এখন একটা চতুর্যুগের চতুর্যুগের স্থিতিষ্কাল কতটা, একটা চতুর্যুগের স্থিতিষ্কাল হচ্ছে 43,20,000 বছর। 43,20,000 বছরে একটা চতুর্যুগ, আর তাকে 1,000 দিয়ে গুণ করলে কত হচ্ছে, সেটা হচ্ছে ব্রহ্মার এক দিন, আর সেই অনুপাতে ব্রহ্মার এক রাত্রি। তো এই যে ব্রহ্মার এক দিন এবং এক রাত্রি, তাতে ভগবান স্বয়ং ভগবান একবার আসে। যদিও ভগবানের অসংখ্য অবতার, ভগবানের অবতারও কত রকম, ভগবানের অবতার 6 রকমের অবতার আছে, পুরুষাবতার, কারণদোষায় বিষ্ণু, গর্ভদোষায় বিষ্ণু এবং ক্ষীরদোষায় বিষ্ণু, এরা হচ্ছেন পুরুষাবতার। যুগাবতার, চারটি যুগ আছে, এই চার যুগে ভগবান আসেন যুগের যুগধর্ম স্থাপন করার জন্য, তারা হচ্ছেন যুগাবতার। শ্বেত রক্ত তথা পীত ইদানিং কৃষ্ণদান গতা, এরা যুগাবতার। ভগবান বিভিন্ন রূপে লীলা করেন, তারা হচ্ছেন লীলা অবতার, যেমন মৎস্য, কূর্ম, বরাহ ইত্যাদি। ভগবানের গুণাবতার, তিনটি প্রকৃতির গুণ আছে, সেই তিনটি গুণ সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ, এই তিনটি গুণকেও নিয়ন্ত্রণ করেন ভগবান তার তিন অবতারে, তারা হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। তারপরে মন্বন্তর অবতার, ব্রহ্মার একদিনে 14 জন মনু আসে, তাদের যে রাজ্যকাল, সেই এক একজন মনুর রাজ্যকালে এক একজন ভগবান অবতরণ করেন, তার বলা হয় মন্বন্তর অবতার। এবং ভগবান যখন কোন বিশেষ ব্যক্তিকে, বিশেষ জীবকে তার শক্তির দ্বারা আবিষ্ট করেন, তখন তাদের বলা হয় শক্তাদেশ অবতার। যেমন পরশুরাম, ব্যাসদেব, পৃথু মহারাজ আদি, এরা হচ্ছেন শক্তাদেশ অবতার। এইভাবে ভগবানের 6 রকম অবতার আছে, 6টি শ্রেণীতে তাদের বিভক্ত করা হয়েছে, কিন্তু ভগবানের অবতার অসংখ্য, সংখ্যাতীত, সংখ্যা দিয়ে ভগবানের অবতার গণনা করা যায়। কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি অবতার নন, তাই তাকে বলা হচ্ছে
অবতারই, অবতর অবতার আর অবতারই, সেই যে কৃষ্ণ তিনি ব্রহ্মার একদিনে একবার আসেন। আর ব্রহ্মার একদিনের দীর্ঘকাল কতটি, দৈর্ঘ্য কতটি? ব্রহ্মার একদিনে চোদ্দ জন মনু হয়। এই এক একজন মনুর রাজত্বকাল হচ্ছে একাত্তর চতুর্যুগ। এই একাত্তরকে চোদ্দ দিয়ে গুণ করলে কত হচ্ছে? নশো চুরানব্বই। আর ব্রহ্মার একদিন হচ্ছে এক হাজার চতুর্যুগ। নশো চুরানব্বই চতুর্যুগ হচ্ছে এই মনুদের স্থিতিশকাল। আর এই মাঝখানে তাদের যখন পরিবর্তন হয় তখন যে সময়টা যায় সেটা এইভাবে ওই বাকি ছটা চতুর্থ ওই স্থিতিশীল। এখন এই যে চোদ্দ জন মনু, তাদের মধ্যে প্রথম মনু হচ্ছেন স্বয়ংভূ মনু, ব্রহ্মাণ্ড এইভাবে স্বয়ংভূ সরচিষ আদি মনু রয়েছেন। সপ্তম মনু হচ্ছে সূর্যদেবের পুত্র, তার নাম হচ্ছে বৈবস্বত মনু। সূর্যদেবের নাম কি? বিবস্বান। সেই বিবস্বানের পুত্র হচ্ছেন বৈবস্বত মনু, তিনি হচ্ছেন সপ্তম মনু। প্রত্যেক ব্রহ্মার দিনে এই সপ্তম মনু হচ্ছেন বৈবস্বত মনু। এবং তাকে বলা হয় বৈবস্বত মন্ডন। আমরা যে সময়টাতে আছি এটা সেই সপ্তম মনুর স্থিতি, রাজত্বকাল বৈবস্বত মন্ডন। এবং এই বৈবস্বত মনুর রাজত্বকাল কত বছর, কত কটা চতুর্যুগ, কার কার মনে আছে? একাত্তর চতুর্যুগ। তার মধ্যে যে অষ্টবিংশতি চতুর্যুগ, সাতাশটা চতুর্যুগ হয়ে যাওয়ার পরে আসছে আঠাশটি চতুর্যুগ, অষ্টবিংশতিতম চতুর্যুগ। সেই যে চতুর্যুগের যে দ্বাপর যুগ, সেই দ্বাপর যুগের সন্ধ্যা মানে দ্বাপর যুগের শীর্ষে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসে। আর সেই দ্বাপর যুগ যখন সেই কৃষ্ণ যখন তার লীলা অপ্রকট করেন, লীলা সংবরণ করেন, তখন কলিযুগের শুরু। দ্বাপরের পরে আসেন কলিযুগ। তো সেই যে কলিযুগ, সেই কলিযুগের শ্রীকৃষ্ণ স্বয়ং আসেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন আসেন? কেননা তিনি শ্রীকৃষ্ণের যে লীলা, ব্রজ লীলা, তার যে বৈশিষ্ট্য সেটা জানাবার জন্য কৃষ্ণ। সাধারণের পক্ষে কৃষ্ণের ব্রজলীলা বোঝা সম্ভব নয়। কৃষ্ণের ব্রজলীলা বৈশিষ্ট্য হচ্ছে যে কৃষ্ণের ব্রজলীলাতে কৃষ্ণ মানুষের মতো লীলা বিলাস করছেন। যদিও তিনি স্বয়ং ভগবান, কিন্তু সেই স্বয়ং ভগবান তিনি বৈকুণ্ঠে নারায়ণ নন, তিনি বই পরমেশ্বর, সবকিছু নিয়ন্তা নারায়ণ নন, তিনি হচ্ছেন ব্রজবা, ব্রজ বালক গোপাল, ব্রজ গোপাল, ব্রজের গোপাল, ব্রজের রাখাল, ব্রজের একটা রাখাল বালক। নারায়ণকে দেখলেন চতুর্ভুজ, চারটে হাত, তার মধ্যে শঙ্খচক্র গদাপদ্ম আছে, এটা দেখে সকলেই নারায়ণকে ভগবান বলে চিনতে পারে। কিন্তু কৃষ্ণ তো সেভাবে আসছেন না। কৃষ্ণ কি শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে এসছেন বৃন্দাবনে? বৃন্দাবনে কৃষ্ণ শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে থাকেন না। বৃন্দাবনে কৃষ্ণ কিভাবে থাকেন? তিনি দ্বিভোজ শ্যাম সুন্দর, তিনি মুরলীধর, তিনি বাঁশি বাজান। যে একটা রাখাল দলকে দেখে কি ভগবান বলে চেনা যায়? চিন্তা অসুবিধা হয়েছে, এমনকি ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে গেছে, ব্রহ্মা পর্যন্ত ভগবানকে চিনতে পারে, ইন্দ্র পর্যন্ত চিনতে পারে, অন্যদের কি কথা। তাই এই যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে চেনা,
খুবই কঠিন।
কৃষ্ণের ব্রজ লীলার মহিমা বোঝা খুব কঠিন, তাই জন্য সেই ব্রজলীলার মহিমা বোঝাবার জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং এসছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর ব্রজলীলার বৈশিষ্ট্য কি? ব্রজলীলার বৈশিষ্ট্য হচ্ছে রাধা কৃষ্ণের যুগল প্রেম। বৃন্দাবনের বৈশিষ্ট্য কি? বৈকুণ্ঠ আর বৃন্দাবনের পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে এই যে বৈকুণ্ঠে নারায়ণ হচ্ছেন ভগবান, বৈকুণ্ঠে নারায়ণ ভগবান, কিন্তু ব্রজের কৃষ্ণ যে ভগবান তিনি ভগবানের মতো আসেননি। তিনি এসেছেন কিভাবে? গোপাল বালক, গোপাল 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 গো বৃন্দ। কেন? তারও একটা বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে যে বৈকুণ্ঠে যেহেতু ভগবান ভগবান, তাই সবাই তাকে শ্রদ্ধা ভরে পূজা করে। সেই শ্রদ্ধা ভরে যে পূজাটা হয়, সে পূজাটা কোন রসে হয়, কোন সম্পর্কে হয়? দাস্য রসে অথবা শান্ত রসে। এরকম সম্পর্ক কটা আছে তোমাদের জানা আছে? শান্ত, দাস্য, সক্ত, বাৎসল্য, মধুর। এই পাঁচটি রস আছে, পাঁচটি পাঁচ রকমের সম্পর্ক আছে। শান্ত রসটা কিরকম? শান্ত রসটা হচ্ছে আমিও আছি, তুমিও আছো, দুজনেই আছি, ভালোই আছি, কিন্তু কোন রকম সম্পর্ক নেই, কোন রকম আদান প্রদান নেই। যেমন তোমাদের পাড়ায় অনেক প্রতিবেশী আছে, তুমি জানো তারা আছে কিন্তু তাদের সঙ্গে কোন সম্পর্ক নেই, সেটা হচ্ছে শান্ত রস। আর তার থেকে গভীর কোন সম্পর্ক? তার থেকে এই শান্ত রসের থেকে গভীর বা নিবিড় হচ্ছে দাস্য, প্রভুর সঙ্গে ভৃত্যের যে সম্পর্ক, তোমার বাড়িতে তোমার চাকরের সঙ্গে তোমার যে সম্পর্ক, সেই সম্পর্কটা সেই প্রতিবেশীর থেকে আরো বেশি ঘনিষ্ঠ, তাই না কি? আচ্ছা, তোমার চাকরের সঙ্গে তোমার যে সম্পর্ক, তোমার বন্ধুর সঙ্গে সম্পর্কটা তার থেকে আরো ঘনিষ্ঠ, তাই না? দাস, তাই দাসের পরে, দাসের উপরে সখ্য বা বন্ধুত্বের সম্পর্ক। তোমার বন্ধুর সঙ্গে যে তোমার সম্পর্ক, তার থেকেও ঘনিষ্ঠ হচ্ছে তোমার সঙ্গে তোমার মা বাবার সঙ্গে তোমাদের সম্পর্ক, বাৎসল্য। আর তোমার মা বাবার সঙ্গে যে সম্পর্ক, তার থেকে ঘনিষ্ঠ হচ্ছে তোমার পতির সঙ্গে বা পত্নীর সঙ্গে, তাই নয় কি? মা বাবা শুনলে আজটা তার দুঃখিত হবে, কিন্তু সেটি হচ্ছে যে এইভাবে চারটি রসের শ্রেষ্ঠতা দিল। শান্ত, শান্ত থেকে ঘনিষ্ঠ দাস্য, দাস্য থেকে ঘনিষ্ঠ সখ্য, সখ্য থেকে ঘনিষ্ঠ বাৎসল্য, বাৎসল্য থেকে ঘনিষ্ঠ মাধুর্য। এখন বৈকুণ্ঠে কেবল এই দুটি সম্পর্ক পাওয়া যাচ্ছে, শান্ত আর দাস্য। সেখানে সবাই শান্ত রসে নয়তো হয় ভগবানের ধ্যান করছে, নয়তো দাস্য রসে ভগবানের সেবা করছে। এমনকি লক্ষ্মী দেবীও দাস্য রসে ভগবানের সেবা করছেন, যদিও তিনি ভগবানের সহজ ভগবানের বক্ষ বিলাসী। তাহলে প্রশ্ন উঠছে যে তাহলে সক্ষ রসের সম্পর্কে ভগবানের সঙ্গে সম্ভব? তাহলে দেখা যাক সক্ষ রসটা কিরকম ভাবে হয়। সক্ষ রসটা হয় সমানে সমানে, বন্ধুত্ব সমানে সমানে হয়। তাহলে কেউ কি ভগবানের সমান সমান হতে পারবে? ভগবানের সমান হওয়া কারোর পক্ষে সম্ভব? তাই ভগবানের সঙ্গে সক্ষ রসটা সম্ভব নয়। আচ্ছা, বাৎসল্য রসটা, সেখানে ভক্ত ভগবান থেকে বড় হয়ে গেছে, তাহলে ভগবানের থেকে বড় হতে পারে? হ্যাঁ, তাহলে এই জন্য বাৎসল্য রসটাও সম্ভব। আর একজন যুবক যুবতীর মধ্যে যে ভালোবাসার সম্পর্ক, সেরকম সম্পর্ক কি ভগবানের সাথে সম্ভব? সম্ভব নয়। তাই বৈকুণ্ঠে এটা সম্ভব নয়। তাই ভগবান কি করলেন? ভগবানের সমান কেউ হতে পারে না, কিন্তু ভগবান ইচ্ছে করলে অন্যের সমান হয়ে যেতে পারে, তাই না? ভগবানের থেকে বড় কেউ হতে পারে না, কিন্তু ভগবান ইচ্ছে করলে ছোট হয়ে যেতে পারে। আর ভগবানের সঙ্গে এই সাধারণ যুবক যুবতীর যে প্রেম, সেই প্রেমের সম্পর্ক সম্ভব নয়, কিন্তু ভগবান ইচ্ছে করলে সেই সম্পর্কটা প্রদান করতে পারে। তাই বৃন্দাবন হচ্ছে এমন একটা জায়গা যেখানে ভগবান এই সম্পর্কগুলি প্রকাশ করার জন্য তিনি তার সখাদের সমান হয়ে গেছেন, তার গুরুজনদের কাছ থেকে ছোট হয়ে গেছেন, আর তার প্রেমিকাদের কাছে প্রেমিক হয়ে গেছেন। এবং সেটা করতে গিয়ে কি হয়েছে, তাকে তার ভগবত্তাটাকে লুকিয়ে রাখতে হবে। যদি বোঝা যায় যে তিনি ভগবান, তাহলে এই সম্পর্কটা যুক্ত হওয়া যাবে, স্থাপন করা যাবে, যাবে না। তাই ভগবান তার পরিচয়টা গোপন করে রেখেছেন। অতএব বৃন্দাবনে ভগবান ভগবান নন, বৃন্দাবনে ভগবান হচ্ছেন গোপাল, বৃন্দাবনে ভগবান হচ্ছেন গোপীনাথ, বৃন্দাবনে ভগবান হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন। এইটি হচ্ছে বৃন্দাবনের বৈশিষ্ট্য। তাহলে বুঝতে পারছো, বৃন্দাবনে ভগবান ভগবান নন, তার পরিচয়টা গোপন করে রেখেছেন। ভগবান তো ভগবানই সবসময়, কিন্তু সেটা প্রকাশ করছেন। তাই জন্য এই বৃন্দাবনের ব্রজেন্দ্র নন্দনই যে পরমেশ্বর ভগবান, স্বয়ং ভগবান, সেটা আমাদের জানিয়ে দেওয়ার জন্য ভগবান এসেছেন ভক্তকে, এসে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ওই কৃষ্ণই হচ্ছেন স্বয়ং। আর ব্রজে যে এই যে সম্পর্ক, তার মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ কোন সম্পর্ক, কোন সম্পর্কটি সবচেয়ে ঘনিষ্ঠ? আমরা বিচার করেছিলাম একটু আগে, শান্তের ওপরে দাস্য, দাসের ওপরে সক্ষ, সক্ষের ওপরে বাৎসল্য, বাৎসল্যের ওপরে মধুর। আবার মধুরেরও দুটি রূপ রয়েছে, একটি হচ্ছে স্বকীয়, আরেকটি হচ্ছে পরকীয়। স্বকীয় সেটা হচ্ছে পতি পত্নীর মধ্যে যে প্রেমের সম্পর্ক, আর পরকীয় যেখানে বিবাহের অতিরিক্ত যে পরকীয় যে প্রেমের সম্পর্ক, পতিপত্নীর মধ্যে বিবাহের মাধ্যমে যে সম্পর্ক সেটা স্বকীয়। কিন্তু বৃন্দাবনে যে গোপীদের সঙ্গে যে কৃষ্ণের সম্পর্ক সেটা পরকীয়। রাধারানী কৃষ্ণের পত্নী পত্নী নন, ব্রজ গোপিকারা কেউই কৃষ্ণের পত্নী নন, তাই কৃষ্ণের সঙ্গে তাদের যে সম্পর্ক সেটা হচ্ছে পরকীয়। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজে দেখতে চায়। তাহলে এই যে প্রেমের যে সম্পর্ক গোপীদের সঙ্গে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে অন্তরঙ্গ কোন সম্পর্কটি? কৃষ্ণের শ্রীমতী রাধারানীর সঙ্গে। তাই সেই রাধারানীর তত্ত্ব, রাধারানীর মহিমা আমাদের জানিয়ে দেওয়ার জন্য এসেছেন শ্রী শ্রীকৃষ্ণ, এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তাই সেটি কিভাবে বলা হচ্ছে, যদি গৌর না হইত তবে কি হইত, কেমন ধরিতাম দেহে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা থেকে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বড়জ যুবতী ভাবের ভগতি সকতি হইত কার। এই যে রাধারানীর মহিমা, চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন তাহলে আমরা জানতে পারতাম, এমনকি বৈষ্ণবেরা পর্যন্ত বুঝতে পারেনি। অনেকের মনে হয়েছে যে কৃষ্ণ কেন এরকম এরকম একটা লীলা বিলাস করবে। কৃষ্ণ বলছেন যে যথা মান প্রপদাস্তে তাং তথৈব ভজাম মহ, যে আমাকে কৃষ্ণ বলছেন যে যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তর জানা সযত প্রমাণ গুরুতে লোকস্তর অনুপর্ত, যে শ্রেষ্ঠ গণ শ্রেষ্ঠ জন যেভাবে আচরণ করে সেইভাবে অন্যেরা তার অনুগমন করে। যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব এবং ইতর জানা সযত প্রমাণ গুরুতে লোকস্তর অনুপর্ত, তিনি যে দৃষ্টান্তটি স্থাপন করেন লোকেরা তার অনুগমন করে। তাহলে কৃষ্ণ কেন এরকম ইয়ে করলেন, লীলাবিলাস করলেন, যেটা অনুগমন করলে লোকেরা বিভ্রান্ত হবে, পরস্ত্রী সঙ্গে লীলাবিলাস। এইখানে আমাদের বুঝতে হবে বৈশিষ্ট্যটা কি, কৃষ্ণ হচ্ছে লীলা পুরুষ, পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবান লীলা পুরুষ, তিনি ইচ্ছাময়, তিনি তার ইচ্ছা অনুসারে আচরণ করেন। সেই জন্যই কৃষ্ণের ব্রজলীলা গোপন রাখা হয়েছে। তাই এই যে বড়জ যুবতী ভাবের ভকতি ভকতি জগতী অজ্ঞাত, সে রাধারানীর মহিমা জানাবার জন্য শ্রীকৃষ্ণ এসেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য। তাই এই যে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি অবতার নন, তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কেবল শ্রীকৃষ্ণই নন, তিনি হচ্ছেন রাধা কৃষ্ণ। কৃষ্ণ তিনি রাধারানীর থেকে আলাদা হয়ে গেছে, শক্তিমান আর শক্তি, শক্তি এবং শক্তিমান আলাদা, আবার শক্তি আর শক্তিমান এক যখন হয়ে যান তখন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। শক্তি কি, শ্রীমতী রাধারানী লাভিনী শক্তি, আর শ্রীকৃষ্ণ কি, শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিমান। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি, কৃষ্ণ প্রেমের মূর্তিমতি প্রকার যে লাদিনী শক্তি, সেই লাদিনী শক্তি হচ্ছেন শ্রীমতী রাধা। রাধা কৃষ্ণ রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রণয় বিকৃতির লাভিনী শক্তি। ভূমি পুরা দেহ ভেদম গত উত্তর, তারা পূর্বে পুরা মানে পূর্বে পুরাকালে তারা দেহ ভেদম গত উত্তর, দুটি দেহ হয়ে গিয়েছে, শক্তিমান কৃষ্ণ আর লাভিনী শক্তি শ্রীমতী রাধা। কিন্তু এখন তারা চৈতন্যাক্ষম প্রকট মধুনা, কিন্তু তারা এখন এবং শক্তি এবং শক্তিমান একত্রিত হয়ে গেছে চৈতন্য মহাপ্রভু। চৈতন্যাক্ষম প্রকট মধুনা তদ্বয়ম চৈক্যমাপ্তম, রাধা ভাব দুটি সুবলিতম নৌমি কৃষ্ণস্বরূপ। চৈতন্য মহাপ্রভুর রূপে কি হল? সেই কৃষ্ণ রাধারানীর ভাব আর রাধারানীর অঙ্গকান্তি নিয়ে এসেছে। কৃষ্ণের রং কিরকম? কৃষ্ণের অঙ্গকান্তি শ্যাম সুন্দর। আর তিনি এসেছেন কিভাবে? গৌর সুন্দর রূপে। এই যে তার যে গৌর বর্ণ, যে বর্ণটি দিয়ে তিনি তার শ্যাম বর্ণ থেকে আচ্ছাদন করে রেখেছেন, ঢেকে রেখেছেন, সেটি কার বর্ণ, কার কান্তি? রাধারানীর কান্তি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। রাধারানীর অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো। তপ্ত কাঞ্চনটি আবার কিরকম? কুমকুমাপ্ত কাঞ্চনাব্জ গর্ভহারী গৌরভা পীতনাঞ্চি তাব্জ গন্ধ কীর্তিবিন্দি সৌরভ। কুমকুমাক্ত কাঞ্চনাব্জ, কাঞ্চন মানে সোনা। সোনাটি যখন কুমকুমের সঙ্গে মেশানো হয়, সোনা আর কুমকুমের রং মেশালে যে রংটা হয়, সেই রংটাকে লজ্জা দিচ্ছে শ্রী রাশিমতী রাধারানীর অঙ্গ। গর্ভহারী, সেই রঙের গর্বটাকে হরণ করছে যে রং, সেটি হচ্ছে রাধারানী। রাধারানীর অঙ্গকান্তি নিয়ে আর রাধারানীর ভাব নিয়ে। রাধারানীর ভাবটি কি? রাধারানীর ভাবটি হচ্ছে মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুর। কৃষ্ণ প্রেমের যে মহাভাব, সেটি তার মূর্তিমতি প্রকাশ হচ্ছে শ্রীমতী রাধা। মহাভাব স্বরূপী, তিনি মহাভাবেরই প্রকাশ, মহাভাবেরই মূর্তিমতি রূপ। আর সেই ভাবটি কৃষ্ণ নিয়ে, তার মানে ভাবটি যদি দেখো, মহাভাবের স্বরূপিণী হচ্ছে রাধা ঠাকুর। আর সেই ভাবটি যদি নিয়ে নেওয়া হয়, তাহলে রাধারানী বাকি রইলেন? রাধারানী রইলেন? তার মানে পুরোপুরি রাধারানীকে নিয়ে নিয়েছে, অর্থাৎ রাধারানী আর কৃষ্ণ এক হয়ে গেছে। এই মহাভাবের যে প্রকাশ, মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, সেই রাধা ঠাকুরানী কে পূর্ণরূপে আত্মসাত করে নিয়েছে। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির অস্মাদ একাত্মান গোপী ভুবি পুরা দেহ ভেদম রত চৈতন্যাক্ষম প্রকট মধুনা। অধুনা মানে এখন, চৈতন্য চৈতন্যাক্ষম চৈতন্য মহাপ্রভু রূপে তিনি এসেছেন প্রকটম অধুনা। তদ্বয়ম চৈক্যমাপ্তম রাধা ভাব প্রীতি সুবলিতা নৌমী কৃষ্ণস্বরূপ। এই যে কৃষ্ণস্বরূপ, শ্রীকৃষ্ণ স্বয়ং, শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমতী রাধারানীর ভাব, শ্রীমতীর অঙ্গকান্তি নিয়ে এসেছেন, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এইভাবে মহাপ্রভুর আবির্ভাবের কারণ বর্ণিত হয়েছে চৈতন্য চরিতামৃততে এবং অন্যান্য শাস্ত্রগ্রন্থে। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের অবশ্য আরেকটা অন্তরঙ্গ কারণ আছে। এই যে কারণটি, এটি বহিরঙ্গ কারণ, আরেকটি অন্তরঙ্গ কারণ রয়েছে। সেই অন্তরঙ্গ কারণটি কি? সেই অন্তরঙ্গ কারণটি হচ্ছে শ্রী কৃষ্ণ জানতে চেয়েছিলেন রাধারানীর প্রেমের মহিমা কিরকম, তার মধ্যে কি আছে, কি এমন আকর্ষণ আছে যে যেন রাধারানী তার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে ভালোবেসে রাধারানী যে কি সুখ আস্বাদন করেন, এই তিনটি বিষয়ে কৃষ্ণের জানার লোভ হয়েছিল।
শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ, রাধারানীর প্রেমের মহিমাটি কিরকম, সৌখ্যাঞ্চাস্য মদনুভবত কি, শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বা মদীয়, সৌখ্যাঞ্চাস্য মদনুভবত কীদৃশ, যে আমাকে আস্বাদন করে আমাকে ভালোবেসে রাধারানী কি সুখ আস্বাদন করে এবং আমার মধ্যে কি এমন মাধুর্য রয়েছে সেটি জানবার জন্য শচীগর্ভ সিন্ধু হরিন্দু, হরিরূপ চন্দ্র, চন্দ্র যেমন অমৃত মন্থনের থেকে সমুদ্র থেকে উচ্ছিত হয়েছিল ক্ষীর সমুদ্র থেকে, ঠিক তেমনি শচীমাতার গর্ভসিন্ধু থেকে উত্থিত হয়েছে শ্রী চৈতন্য চন্দ্র। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বা নৈব আস্বাদ্য, জেনাদ্ভূত মধুরিমা কীদৃশ বা মদীয়, আমার মধ্যে কি এমন মাধুর্য রয়েছে, মধুরিমা রয়েছে, মাধুরিমা রয়েছে, মাধুরী রয়েছে, যার জন্য রাধারানী আমার প্রতি এইভাবে আকৃষ্ট হয় এবং সৌখ্যাচার্য মদনুভব কীদৃশ, বেদি লোভাত, এটি জানার জন্য কৃষ্ণের লোভ হয়েছিল, তাই তিনি এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, একদিকে এসে তিনি কৃষ্ণ প্রেম বিতরণ করছেন আর অন্যদিকে তিনি রাধার প্রেম আস্বাদন করছেন, এইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ। তিনি এইভাবে সারা জগতে কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য, কৃষ্ণ প্রেম প্রদায়ক, এই কৃষ্ণ প্রেম ব্রহ্মারও দুর্লভ, এই কৃষ্ণ প্রেম শিবেরও দুর্লভ, কেন, কেননা ব্রহ্মা শিব এরা বৈকুণ্ঠের নারায়ণকে জানে, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তাদের কাছে অপেক্ষা, তাই এই যে ব্রজ প্রেম, এই ব্রজ প্রেম তাদের কাছে অজ্ঞাত ছিল, চৈতন্য মহাপ্রভুর লীলায় তারা সেই প্রেম লাভ করেছে। ব্রহ্মা এসেছেন হরিদাস ঠাকুর রূপে, এসেই কৃষ্ণ প্রেম আস্বাদন করেছেন মহাপ্রভুর লীলা, সদাশিব এসেছেন অদ্বৈত আচার্য রূপে, এসে এই প্রেম আস্বাদন করার সুযোগ, এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু সারা জগৎকে কৃতকৃতার্থ করেছেন, আর যে বস্তুটি চিরকাল অনর্পিত ছিল, যে বস্তুটি কখনো দেওয়া হয়নি, অনর্পিত চরিং চিরাত করুণায়া অবতীর্ণ কর, সেই বস্তুটি দান করার জন্য শ্রীকৃষ্ণ এই কলিযুগে এসেছেন, আর সেই বস্তুটি সারা পৃথিবী জুড়ে শিল প্রভুপাদ বিতরণ করেছেন, আজকে তারই কৃপায় আমরা এই মহাপ্রভুর মহিমা জানতে পেরেছি, মহাপ্রভুর প্রদর্শিত পথের মহিমা হৃদয়ঙ্গম করতে পেরেছি এবং মহাপ্রভুর প্রদর্শিত যে পথ, সেই পথটি অবলম্বন করার এক অপূর্ব সুন্দর সুযোগ আমরা পেয়েছি। হরে কৃষ্ণ, আমি এত কিছু সময় দেব প্রশ্ন উত্তরের জন্য, যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, তবে ভালো হয় যদি প্রশ্নগুলো কাগজে লিখে দেন, কেন অনেকে আছেন তো কাগজে লিখে দিলে আমি সেই প্রশ্নগুলি দেখি, আমি তো কাগজে লিখে দিলে আমি লিখে দিই, তো আজকে এখান থেকে আমি যারা স্টেজে আছে তাদের কাছ থেকে আমি একটা প্রশ্ন নেব, আর যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা লিখে দিতে পারেন। তোমাদের স্টেজে কারো কোনো প্রশ্ন আছে যাদের আমি দেখতে পাচ্ছি? প্রশ্ন লিখিত এসেছে, আপনারা ভালো এইভাবে যদি লিখিতভাবে প্রশ্নগুলো দেন তাহলে ভালো হয়, আমি প্রশ্ন উত্তরের জন্য যথেষ্ট সময় রাখবো, আমি দেখেছি যে এই আলোচনাতে আপনাদের অনেক প্রশ্ন আমি দেখেছি, যে অনেক প্রশ্ন আপনাদের থাকে। এবং এত কলকাতায় আমি যখন ইয়ে করেছিলাম, আমার ক্লাসটাকে এক্সটেন্ড করতে হয়েছিল প্রশ্ন উত্তরের জন্য, এত প্রশ্ন এসেছিল। আচ্ছা, এখানে প্রশ্ন করছেন শ্রীমান বাদরায়ণী দাস। বাদরায়ণী, প্রথমে আমি বলব যে বাদরায়ণীতে চন্দ্রবিন্দু থাকবে না, তুমি তোমার নামে চন্দ্রবিন্দু দিয়েছ, তাহলে নামের অর্থ কিছু অন্যরকম হয়ে যায়। বাদরায়ণী বদর, বদরী থেকে আসছে বদরায়ণ, বাদরায়ণ তার পুত্র, ব্যাসদেবের পুত্র হচ্ছেন বাদরায়ণী বা শুক্রের পুত্র। শ্রীমদ বাদরায়ণী দাস, নারায়ণগঞ্জ। তোমার প্রশ্ন হচ্ছে, বিষয় ছাড়িয়া সেরসে মজিয়া, এখানে বিষয় সম্বন্ধে কি বোঝানো হচ্ছে, কৃপা করে বলুন। বিষয় ধায়তে বিষয়ান পুংস সঙ্গস্তে উপজায়, বিষয় হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়, চোখ দিয়ে আমরা যা দেখি, কান দিয়ে যা শুনি, জিহ্বা দিয়ে যা স্বাদ আস্বাদন করি, নাক দিয়ে যে ঘ্রাণ আঘ্রাণ করি, এবং ত্বক দিয়ে যে স্পর্শ আমরা করি, অনুভূতি, এইগুলি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। এই ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে এই জড়জগৎ। এই জড়জগতের সবকিছুই আমাদের ইন্দ্রিয়ের বিষয়, চোখের, নাকের, কানের, ত্বকের, জিহ্বার। এবং সেগুলি কি করছে, সেগুলি, এই বিষয়গুলি আমাদের ইন্দ্রিয়কে আকর্ষণ করে আমাদেরকে বিষয়ের প্রতি আকৃষ্ট করছে, তার ফলে আমরা বিষয় বোঝে আছি, চোখ দিয়ে দেখে যেটা দেখছি সেটা উপভোগ করতে চাইছি, জিহ্বা দিয়ে তার রস আস্বাদন করার চেষ্টা করছি, ত্বক দিয়ে স্পর্শানুভূতির চেষ্টা করছি। তো এই যে ইন্দ্রিয়ের বিষয়ে আমরা আবদ্ধ হয়ে আছি, সেই বিষয়ের ফলে আমরা কৃষ্ণের প্রতি উন্মুখ হতে পারছি। ইন্দ্রিয়গুলি আমাদের ধায়তে বিষয়ান পুংস, সারাক্ষণ বিষয়ের দিকে টানছে, আকর্ষণ করছে। এখানে কি বলা হচ্ছে, সেই বিষয় সেরে সেরসে মজিয়া, কৃষ্ণ প্রেম রসে মজে গিয়ে কৃষ্ণের চিন্তায় মগ্ন হও, কৃষ্ণের সেবায় যুক্ত হও, সেটি নির্দেশ। পুয়াখালী পটুয়া, ও আচ্ছা পটুয়া, গুরু মহারাজ আমার শতকোটি প্রণাম গ্রহণ করবেন। মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ না, হ্যাঁ, মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ না অবতার শ্রীকৃষ্ণ, আমি তো এক্ষুনি বললাম মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই কৃষ্ণের কথা বর্ণনা করে আমি বললাম সেই কৃষ্ণই মহাপ্রভু রূপে এসেছেন, রাধারানীর অম্বুকান্তি এবং রাধারানীর অন্তরের, তিনি অবতার নন, তিনি অবতারী। আচ্ছা, চিন্ময় ধাম দাস, মহাপ্রভু অবতার নন তাহলে ভজনে অবতার সার গোড়া অবতার বলা হচ্ছে কেন? তিনি অবতার নন, তিনি অবতার সার, সমস্ত অবতারের সারাতি সার, সমস্ত অবতারের উৎস, তাই জন্য বলা হচ্ছে অবতার সার। আচ্ছা, নারায়ণ দাস, IYF চট্টগ্রাম, রূপা জয়যুক্ত হন। গদাধর পণ্ডিতকে
চৈতন্য মহাপ্রভু তো রাধাকৃষ্ণের মিলিত রূপ, গদাধর কার নাম? আচ্ছা, রূপ শব্দটা রয় রস্যনাথ রয় দীর্ঘ। আচ্ছা হ্যাঁ, গদাধর পণ্ডিত হচ্ছেন রাধারানীর অবতার। শ্রীকৃষ্ণ যখন ঠিক করলেন যে রাধারানীর ভূমিকা অবলম্বন করবেন, রাধারানীর ভূমিকা অবলম্বন করে তিনি রাধারানী রাধা রূপে রাধা ভাব নিয়ে তিনি লীলাবিলাস করবেন, তখন রাধারানী ভাবলেন ঠিক আছে তুমি কিভাবে আমার ভূমিকাটি অভিনয় করবে সেটা আমি দেখব, তাই দেখার জন্য তিনি গদাধর পণ্ডিত রূপে এসে তিনি সব সময় মহাপ্রভুর নিত্য সঙ্গীতে থেকে তিনি মহাপ্রভুর এই রাধারানীর ভাবে মহাপ্রভুর লীলা আশা। আমি বলেছিলাম অনেক প্রশ্ন থাকবে, আচ্ছা আর প্রশ্ন আজকে আর নেব না। পোষ্টা বিষ্ণু ভাতি দুগ্ধাব্দি সাই গুরু মহারাজ, পোষ্টা শব্দটির অর্থটি বুঝিয়ে বললে ধন্যবাদ। পরীক্ষিত দাস, পোষ্টা শব্দে পোষ্টা মানে যিনি পোষণ করেন, যিনি পালন করেন, সেই দুগ্ধ দুগ্ধ অব্দি সাই দুগ্ধাব্দি সাই, দুগ্ধ অব্দি মানে দুধের সমুদ্রে, শীত সমুদ্রে যিনি শুয়ে আছেন তিনি এই সারা জগতের পোষণকারী বিষ্ণু। অর্থাৎ পোষ্টা শব্দের অর্থ হচ্ছে যিনি পোষণ করেন, পালন করেন। রাধাপতি কৃষ্ণদাস IYF রংপুর, প্রশ্ন, শিব ব্রহ্মা যদি রাধা ভাবে কৃষ্ণপ্রেম বুঝতে না পারে তবে অদ্বৈত আচার্য এবং হরিদাস হয়ে পরে তা বুঝতে পারলেন, আমরা কিভাবে বুঝতে পারব? হ্যাঁ, মহাপ্রভুর কৃপাতে ব্রহ্মা এবং শিব বুঝতে পারলেন কৃষ্ণকে, দ্বজেন্দ্র নন্দন কৃষ্ণকে, এবং রাধারানীর প্রেমের মহিমা কিরকম, ব্রজ গোপীদের প্রেমের মহিমা কিরকম। তো এখন এই মহাপ্রভু, এই মহাপ্রভুর যে পথটি দেখালেন সেই পথটি অবলম্বন করার মাধ্যমে সকলেই সেই ব্রজ ভক্তি লাভ করে। পূজনীয় মহারাজ কৃপা করে বলবেন কি হরে কৃষ্ণ মহামন্ত্রের উৎপত্তি কাল রচয়িতা কি? হরে কৃষ্ণ মহামন্ত্রের কোন উৎপত্তি কাল নেই, হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছেন রাধাকৃষ্ণের প্রকাশ, এর ফলে রাধাকৃষ্ণের উৎপত্তি আছে, অতএব এই হরে কৃষ্ণ মহামন্ত্রের উৎপত্তি কাল নেই, এবং এর রচয়িতা কি? এর রচয়িতা হচ্ছে রাধা এবং কৃষ্ণ স্বয়ং, তাদেরই প্রকাশ এই হরে কৃষ্ণ মহামন্ত্র। আচ্ছা, সৃজন সৃজন দেব দেব নাকি দেবু দেব? আচ্ছা, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে? প্রশ্ন, এখানে দে মানে কি বুঝিয়েছে? দে মানে এখানে হচ্ছে দেহ, কেমনে ধরিতাম দেহ, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম, কি ধরতাম? দেহটা ধারণ, কেমনে ধরিতাম দেহ। মহারাজ দণ্ডবত প্রণতি রইল, গোড়া অবতার অর্থাৎ গোড়া শব্দের মাহাত্ম সম্বন্ধে কিছু বললে কৃপাধন্য হব, আপনার কৃপাধন্য। কাশীরাজ দাস, গোড়া অবতার, গোড়া শব্দটা হচ্ছে গৌর বা গৌরাঙ্গের সংক্ষিপ্ত রূপ, যাকে আমরা বাংলায় সাধারণ বাংলায় বলি ডাক নাম, তাই না? যেমন নারায়ণকে কেউ ডেকে বলে দারু, তাই না? বিষ্ণুকে কেউ বলে বিশে, এরকম যে এই নামটা সংক্ষেপে আদরের যে ডাক, সেই ডাকটাকে সেরকমই গৌরাঙ্গের মহাপ্রভুর নাম হচ্ছে গৌরাঙ্গ, কেননা তার অঙ্গক্রান্তি গৌর, সাদা, সাদা মানে সোনার, তাই মহাপ্রভুর অঙ্গক্রান্তি যেহেতু গৌরবর্ণ তাই মহাপ্রভুকে বলা হতো গৌরাঙ্গ, এবং সেই গৌর অঙ্গ যা তাকে সংক্ষেপে এবার আদর করে বলা হচ্ছে গোড়া। ভাগবতে বহু অবতারের কথা বলা হয়েছে, তার মধ্যে শ্রীকৃষ্ণের কথাও আছে, তার মানে শ্রীকৃষ্ণকে ভাগবতে কোথায় শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে তুমি জানো গোপাল গুরুদাস? হ্যাঁ, ভাগবতে কৃষ্ণের কথা বলা হয়েছে, কিন্তু ভাগবতে যে কৃষ্ণের কথা বলা হয়েছে সেটা কৃষ্ণ যে স্বয়ং ভগবান সেসব সে কথা বলা হয়েছে, সেটাই বোঝা ভাগবতে কৃষ্ণকে অবতার বলা হয়। বরং ভাগবতের শুরুতে 22 জন অবতারের বর্ণনা করার পরে বলা হচ্ছে অবতার হি অসংখ্য, ভগবানের এরকম অসংখ্য অবতার, কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। গোপাল গুরু কোথায়? গোপাল গুরু বুঝতে পারলে ভগবানের, ভগবানের কৃষ্ণকে অবতার বলা হয়েছে না অবতারই বলা হয়েছে? হ্যাঁ, 22 অবতারের মধ্যে কৃষ্ণ নেই, 10 অবতারে কৃষ্ণ নেই, 10 অবতারে কৃষ্ণ আছে, 10 অবতারের অষ্টম অবতার কাকে বলা হচ্ছে? বলরামকে বলে, বলরামের তারপর কি বলছে? কেশব ধৃত, সবকটি অবতারের পরে কেশব ধৃত, তার মানে কেশব বা কৃষ্ণই এই রূপ ধারণ করেছে, তার মানে কৃষ্ণ হচ্ছেন সেই সমস্ত অবতারদের উৎস, সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ। আচ্ছা, এইটা প্রশ্নটা করেছে প্রিয়াঙ্কা, রাধা কৃষ্ণ দুই রূপে আছেন কিন্তু মহাপ্রভুর মধ্যে রাধা ও কৃষ্ণ দুজনেই আছেন, তাহলে কে আদি ভগবান? এখানে এটার উত্তর কেউ দিতে পারবে? যেমন একসময় বলা হয় যে ডিমটা আগে হয়েছিল তো মুরগিটা আগে হয়েছিল, চৈতন্য মহাপ্রভু প্রতি পাবন এবং কোন কোন ক্ষেত্রে অত্যন্ত কঠোর কেন? এই যে তার কঠোরতাটাও তার করুন আর কি। কনয়া মঞ্জরী সহে, কনয়া মঞ্জরী সহে এর ব্যাখ্যা পুরুষোত্তম মাধব দাস ব্রহ্মচারী। কনয়া, কনয়া মানে কনক মানে সোনা, মঞ্জরী মানে ফুলের প্রথম অংশ, তো সেইরকম ভাবে শোভা পাবে কনয়া মঞ্জরী। হরেকৃষ্ণ মহারাজ, শ্রী চৈতন্য মহাপ্রভু যে ভগবান কোন কোন শাস্ত্রে আছে? আপনার দাস রাধা গোবিন্দ দাস। হ্যাঁ, প্রথম কথা তো ভাগবতে আছে, যেটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। এছাড়াও চৈতন্য উপনিষদে আছে, প্রচ্ছন্নভাবে মহাভারতে আছে। যেহেতু তিনি প্রচ্ছন্ন, তার পরিচয় গোপন করে এসছেন, ভগবানের আসেননি, তাই তার ভগবৎটা শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়। যেমন শ্রীমদ ভাগবতে দুটি শ্লোকে বলা হচ্ছে, যেমন প্রথমটা কৃষ্ণ বর্ণন তিশা কৃষ্ণ সাঙ্গপাঙ্গাস্ত্র পার্শ্বন যজ্ঞই সংকীর্তন প্রায়ই জ্বলন্তি হি শুভে দশ। কৃষ্ণ বর্ণন তিশা অকৃষ্ণন, অকৃষ্ণ বর্ণ ধারণ করে তিনি কৃষ্ণ নাম প্রচার করতে বা কৃষ্ণের মহিমা প্রচার করার জন্য তিনি এসেছেন। সাঙ্গপাঙ্গাস্ত পার্শ্বন তাদের স্ব অঙ্গ, তার স্ব নিজের অঙ্গ, তার উপ অঙ্গ, তার অস্ত্র এবং তার পার্শ্বন এসে তিনি যজ্ঞই সংকীর্তন প্রায়ই, তিনি সংকীর্তন যজ্ঞের সূচনা করেছেন। যজন্তি হি সুমেধ, যারা সুমেধা সম্পন্ন, যারা প্রকৃত বুদ্ধিমান, তারা এই সংকীর্তন যজ্ঞে তার আরাধনা করে। তাহলে এই ব্যক্তিটি কে, এই অবতারটি কে, বোঝা গেল ভাগবতের কথাটি? ভাগবতে মহাপ্রভুর বর্ণনা সরাসরি ভাবে বলা হচ্ছে না, একটু লুকিয়ে বলা হচ্ছে মহাপ্রভুর অবতার। তার উপর এছাড়াও ভাগবতে আরো আছে, তক্তা সুদুস্তজ সুরেপসিত রাজ্য লক্ষ্মী ধর্মিষ্ঠ আর্য বচসা জগদাত আনন্দ মায়ামৃত মায়ামৃগ ধাবন মায়ামৃগ বন্দে মহাপুরুষকে চরণার। এই যে বলা হচ্ছে যে তক্তা সুদুস্তজ সুরক্ষিত রাজ্য লক্ষ্মী, যে দেবতাদেরও যে ইচ্ছিত বাঞ্ছিত যে রাজ্য সুখ, সেই সুখ ত্যাগ করে তিনি সন্ন্যাস অবলম্বন করলেন। সুরক্ষিত রাজ্য লক্ষ্মী ভূতা দীন গণেশ কৌ করুণায় কৌমিন কণ্ঠা, তিনি মায়ামৃত মৃগ অমৃত, তিনি মায়ারূপ অমৃত যে মৃগ, সেই মায়ামৃগকে যেন তিনি তার ইয়ে করে তিনি যেন সন্ন্যাস অবলম্বন, সেই যে মহাপুরুষ তাকে আমি বলব। ঠিক তেমনি মহাভারতেও এইভাবে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে বর্ণনা করে করা হয়েছে যে
মধুসূদন কৃষ্ণ দাস
মধুসূদন কৃষ্ণ দাস ভক্তিবৃক্ষ
ঢাকা।
কৃপা করে উত্তর দিন, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ছয়টি ঋতু কিভাবে কৃষ্ণ সেবায় লাগানো যায়? মোহ মদ মাৎসর্য এর দ্বারা কি বোঝানো হয়েছে? মোহ মানে বিভ্রান্তি, যেটা বোঝা যায় মদ মানে হচ্ছে গর্ব দম, আর মাৎসর্য মানে হচ্ছে ঈর্ষা। আচ্ছা, কাম ক্রোধ লোভ এই যে এগুলো কৃষ্ণ সেবায় কিভাবে লাগানো যায় সেটা তো তুমি জানোই,
তাই না? প্রশ্নটা করলে কেন?
কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশী বনে, কৃষ্ণকে কৃষ্ণের কর্ম কৃষ্ণকে সেবার মাধ্যমে, কাম অর্পণ করার মাধ্যমে ক্রোধকে ভক্ত বিদ্বেষীদের প্রতি ক্রোধ প্রদর্শন করে ক্রোধটাও তাদের প্রতি প্রেরণ করে, লোভ কৃষ্ণ ভক্তের সম্বোধা। এভাবে মদ, মোহ, মদ এবং মাধুর্য ভগবানের সেবায় যুক্ত করা যায়। তবে এখানে বলা হচ্ছে যে মাধুর্যটাই সহজ নয়, জড়জগতের প্রতি যে বিরক্তি সে তার মাধ্যমে মোহ এবং আমি কৃষ্ণ ভক্ত এই যে গর্ব তার মাধ্যমে মদ, আর মাধুর্য কি যে কৃষ্ণের, যে কৃষ্ণের ভক্তদের প্রতি এবং কৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গের প্রতি যে প্রেম তার মাধ্যমে মাধুর্য। এই জনজগতে অবতীর্ণ সপার্ষদ স্বীয় ধাম সহ অবতীর্ণ ভগবান, তিনি তার নিজের ধাম নিয়ে এসেছেন নবদ্বীপ, ভগবানের নিত্য ধাম। যুগাবতারের নামগুলি কি কি? অদ্বৈত আচার্যকে সদাশিবের অবতার, আবার অনেক সময় মহাবিষ্ণুর অবতার বলা হয়। কেন যুগাবতারের নামগুলি হচ্ছে হংস, যজ্ঞেশ্বর, কৃষ্ণ এবং চৈতন্য, আর তাদের অঙ্গুকাত্য অনুসারেও তাদের নাম হচ্ছে, যেমন সত্যযুগে শ্বেত, ত্রেতাযুগে রক্ত, দ্বাপরে কৃষ্ণ এবং কলিতে পীত। শ্বেত রক্ত তথা পীত ইদানী কৃষ্ণ কাল। কলিযুগের প্রথম সন্ধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন, আপনি বলেছেন শ্রীকৃষ্ণ ভগবান দ্বাপরের সন্ধ্যায় এসেছেন। এক যুগে সন্ধ্যা কটে থাকে, ভগবান কোন সন্ধ্যায় এসেছেন? আচ্ছা, সন্ধ্যা শব্দটির অর্থ হচ্ছে সন্ধি, সন্ধি। যখন একটা যুগ আরেকটা যুগে যখন ট্রান্সফার হয়, রূপান্তরিত হয়, তখন সেই সমন্বয়টাকে বলা হয় সন্ধ্যা, যুগ সন্ধ্যা। তেমনি দিনের সন্ধ্যা হয়, রাত্রিটা যখন দিনে পরিণত হয় সকালবেলা, তখন সেটা একটা সন্ধ্যা। দুপুরবেলায় যখন পূর্বাহ্ন, অপরাহ্নে পর্যবসিত হয়, তখন সেটি আরেকটি সন্ধ্যা, দ্বিপ্রহ। এবং দিন যখন আবার রাত্রিতে পরিণত হতে যায়, তখন সেটি আরেকটি সন্ধ্যা, যাকে বলা হচ্ছে, যাকে বলা যেটি হচ্ছে সন্ধ্যা। গোধূলি, গোধূলিটা ঠিক নয়, গোধূলি তো পরে হচ্ছে। গুরু মহারাজ শাস্ত্রে বলা হয়েছে কলিযুগে ভগবানের কোন অবতার নেই, তাহলে মহাপ্রভুকে কেন আমরা কলিযুগের অবতার করি? প্রাণেশ্বর গৌদার, প্রাণেশ্বর গৌদার কলিযুগে ভগবানের অবতার নেই, কোন শাস্ত্রে বলেছে এই কথাটি? সার্বভৌম ভট্টাচার্য বলেছিল গোপীনাথ আচার্য, আর গোপীনাথ আচার্য তাকে খুব করে তিনি তিরস্কার করেছেন। কলিযুগে ভগবানের ভগবানের অবতার, কলিযুগে ভগবান তার অবতার প্রচ্ছন্ন করে আসেন, লুকিয়ে আসেন। যেহেতু তিনি কলিযুগে লুকিয়ে আসেন, অর্থাৎ ভগবান রূপে আসেন না, তাই জন্য তাকে এই বলা হচ্ছে ভগবানকে ত্রিযুগ বলা হচ্ছে। কলিযুগে তিনটি যুগে ভগবান অবতরণ করছেন, কিন্তু কলিযুগে তিনি তার পরিচয়টা গোপন করে আসেন। কলিযুগে প্রথম কথা, কলিযুগে ভগবান তার পরিচয় গোপন করে শ্রী চৈতন্য মহাপ্রভু এটি তার। কলিযুগে ভগবান তার নাম রূপে অবতীর্ণ হয়েছে, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। চৈতন্য ভাগবতে বলা হচ্ছে, চৈতন্য মহাপ্রভু তার মাকে বলেছেন যে তার আরো দুটি অবতার আছে, একটা হচ্ছে এই নাম রূপে, আরেকটি হচ্ছে তার বিগ্রহ রূপে, এটিও তার। আর কলি সন্ধ্যায় আসবেন কলকি অবতার। তাহলে কলিযুগে অবতার নেই, কোন শাস্ত্রে বলে? কোন শাস্ত্রে বলে? পার্থজিৎ বণিক, IAIYS গুরু মহারাজ আমার শতকোটি প্রণাম গ্রহণ করবে। কৃষ্ণ সবকিছুই জানেন, তাহলে তার রূপের মহিমা বা স্বাদ সম্বন্ধে কি জানেন না? ভেরি গুড। এখানে রূপ শব্দটা তুমি লিখেছ রয় রস্য, সকলে মনে রেখো রূপ শব্দটা রয় দীর্ঘ। শ্রী চৈতন্য কৃষ্ণ সবকিছু জানেন, কিন্তু তার এই এই যে রাধারানীর প্রণয়ের মহিমা আর তার মধ্যে কি এমন মাধুর্য আছে এবং তাকে ভালোবেসে রাধারানী কি সুখ আস্বাদন করেন, সেটা তার পক্ষে জানা সম্ভব নয়। তাই তিনি এটা জানতে হলে তাকে রাধারানী হতে হয়, তাই তিনি রাধারানীর ভাব নিয়ে অর্থাৎ প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানী হয়েই এসেছেন, কৃষ্ণই এসেছেন শ্রীমতী রাধারানী। আচ্ছা, এই লাস্ট দুটো কোয়েশ্চেন আছে, এই দুটো করে শ্রী দাস দাস হরে কৃষ্ণ মহারাজ, হরিনাম ষোলনাম বত্রিশ অক্ষর হল কেন? এটার শব্দটার সমন্বয় যেহেতু এইভাবে, কেন ষোলোটা নাম আছে এ সম্বন্ধে তো কোন সন্দেহ নেই। তো এই হরে কৃষ্ণ মহামন্ত্রে কটা নাম আছে গুলো লিখেছ? এটা কার কার প্রশ্ন? শ্রীদাস দাস স্টেজে আছে না বাইরে?
তোমার প্রশ্ন কটা নাম শুধু হরে কৃষ্ণ মহামন্ত্রী?
হরে কৃষ্ণ কটা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে,
কটা বলো?
ও বলছে ষোলোটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে বুঝতে পারছি ষোলো নাম, ভগবানের ষোলোটা নাম আছে। আরে এক একটা নাম দেখো, হরে
কটা সম্পূর্ণ কটা?
হরে কৃষ্ণ
কটা?
এইভাবে গুনে দেখো
কটা
উত্তর। তাই জন্যই একটু ষোলো নাম বত্রিশ বোঝে গেল। মুকুন্দ মৃত্যুঞ্জয় দাস, মহাপ্রভুর আবির্ভাবের পূর্বেও হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্রী ছিল, তাহলে মহাপ্রভু কি হরে কৃষ্ণ মহামন্ত্রী বিশেষ কোন শক্তি প্রদান করেছেন জীব উদ্ধারে? দেখো মন্ত্র আগে সবসময় গোপন রাখা হতো, গুরুদেব কৃপা করে যখন শিষ্যকে মন্ত্র দিতেন তখনই কেবল মন্ত্র পাওয়া যেত, এছাড়া মন্ত্র লাভ হতো। আর সমস্ত দেখো ভেবে দেখো সমস্ত মন্ত্র গোপন রাখা হচ্ছে, তাহলে মহামন্ত্রটা যে কত গোপনীয় সেটা বুঝতে পারছ? কিন্তু মহাপ্রভু এসে কি করলেন, সেই হরে কৃষ্ণ মহামন্ত্রটিকে তিনি সকলকে অকাতরে কোন রকম যোগ্যতা, গুরু শিষ্যকে যোগ্যতা বিচার করে তারপরে মন্ত্র, কিন্তু মহাপ্রভু সেখানে যোগ্যতার কোন বিচার রাখলেন না, তিনি সকলকেই হরে কৃষ্ণ মহামন্ত্র মহামন্ত্র। এইভাবে তিনি কলিযুগের জীবকে কৃপা করেন।
হরে কৃষ্ণ। এখন আমরা একটু কীর্তন করে আজকের সকালের পাঠ শেষ করছি। বিকেলের মনে থাকবে সকলের, হ্যাঁ, বিকেলের ক্লাস কটায় শুরু হবে? আচ্ছা, কটার সময় দরজা বন্ধ হবে? 4:05। তারপরে কিন্তু পরের দরজা বন্ধ হয়ে গেলে কিন্তু তোমরা করো না, বুঝতে পারবে? আমরা বারবার তোমাদের জানি। আর যারা রেজিস্ট্রি করেছো তারা ব্যান নিয়ে এসো। তোমাদের কে কে রেজিস্ট্রি করেছো হাত তোলো। তোমরা ব্যান পেয়েছো? বাচ্চা আছে? আচ্ছা, বাচ্চাদের কি করবে তোমরা কয়েকজন? সমস্ত বাচ্চাদের লিখো, যাতে তোমরা শিফট করে নিয়ে তোমরা দুজন বাচ্চাদের দেখবে আর বাকিরা আসতে পারবে অন্যদিন অন্যরা। আচ্ছা ঠিক আছে, বাচ্চাদের সঙ্গে দেখবে। হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দ হরে কৃষ্ণ হরে।